السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ওইখানে বোধহয় ছবি তোলে না বাবা? ওইটা যার নামাই ভালো, ক্যামেরা নামান. আপনারা জানেন যে আমি ছবি তোলার জন্য নিষেধ করি, তারপর কেন নিয়ে আসেন? এরপরে যারা আসবে তারা হয়তো তুলবেন, তাদেরটা নিয়ে নেবেন, অসুবিধে কি? ওইটা নামান. আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. সাদাকাল্লাহু মাওলানাল আযীম. মুহতারাম ও মুকাররাম হযরাত উলামায়ে কিরাম, মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা, পর্দার মধ্যে পর্দানিশীন মা ও বোনেরা, কোথায় চলে গেল মাসুদ? ঠিক আছে, আমি কোন সুর সারের বয়ান জানিও না করিও না, আপনারা জানেন। কোন ভাষার ব্যাপারও পণ্ডিত্য নাই আমার, সাদাসিধাভাবে বলবো, দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমার ভাই দোস্ত, এই যেখানে আমরা যারা আছি, শুধু তাই না, বিশ্বের যত মুসলমান চলে গেছে আসবে, সব মুসলমানদের গন্তব্য স্থান হল জান্নাত। এ নবীউল্লাহ ভাই বলেন, হুজুররা বলেন, খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, যত মানুষ মুসলমান পুরুষ মহিলা যাইতে চাই কোথায়? জান্নাতে। আর এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদের জন্যই বানাইছে। তবে আল্লাহ রাসূল বলছেন যে জান্নাত তোমরা আমলের দ্বারা যাইতে পারবে না। তার অর্থ এটা না যে আমল করব না, আমলের বরকতে আল্লাহর রহমতে, মুখস্থ রাখবেন, আমলের বরকতে আল্লাহর রহমতে যাব, আমল করব আল্লাহ পাকের রহমত হবে। নবী হোক রসুল হোক সকলের একই অবস্থা। তো যেহেতু আমরা আল্লাহর রহমতে জান্নাতে যাব, এই জন্য আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন, শোনো, জান্নাত একটা না, জান্নাতের ভিতর আবার স্তর আছে, জান্নাতের মধ্যে স্তর আছে। তো ওর ভিতরে ভিআইপি জান্নাত যেটা, ওই জান্নাতের নাম হল জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস, মুখস্থ রাখবেন। আমার রসুল বলেন যে শোনো, তো আল্লাহর নিকট তো চাবা, তো ছোটটা চেয়ে লাভ কি? চাবা কোনটা? জান্নাতুল ফেরদাউস চাবা, জান্নাতুল ফেরদাউস। ধনী হই গরিব হই, আলেম হই গ্যারে আলেম হই, পুরুষ হোক মহিলা হোক, জান্নাত চাবে কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। তো আমার ভাই দোস্ত, এখানে সকলকেই মনে রাখতে হবে যে জান্নাতটা হল নূরি, জান্নাতটা হল নূরি, আর এই জান্নাতের অবস্থান হল নূরি জগৎ ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব জগৎ নূরানি জগৎ। তো জান্নাতটা এই মুহূর্তে আছে কোথায়? উপরে, উপরেই থাকবে, নূরি জগতেই থাকবে, বুঝে আসছে? আরেকটা জায়গা আল্লাহ বানাইছেন, ওটা হল, তবে এই যে নূরি যে জান্নাত, জান্নাত হল আল্লাহ পাকের গেস্ট হাউস। কি জিনিস? প্রত্যেকটা মানুষ বাড়ি যখন বানায় একটা রুম করে মেহমানদের জন্য, করে না মেহমানখানা? তো আল্লাহ পাক জান্নাতটাকে বানাইছেন মেহমানখানা। তো মেহমানখানায় মেহমান থাকবে, তাহলে বাড়িওয়ালা কি হয়? মেজবান হয়। বাড়িওয়ালা কি হয়? মেজবান। তো জান্নাতের ভিতর আমরা যাব মেহমান হইয়া, আর আল্লাহ হবেন তার মেজবান। তো ওই মেজবান যিনি আল্লাহ, তিনি বলছেন যে শোনো, আমার জান্নাতে যদি তোমাকে আসতে হয় তাহলে তোমাকে নূরি হইতে হবে, কারণ আমার মেহমানখানাটা হল নূরি। কথা বুঝতেছেন? কি হইতে হবে? আলেম হই নূরি হইতে হবে, বুঝে আসছে? ব্যবসায়ী হই নূরি হইতে হবে, বিজনেস চাকরি বাকরি করি বা মনে করেন রাজনীতি করি, কি হইতে হবে? নূরি হইতে হবে। আল্লাহ বলেন যেই ব্যক্তি নূরি হবে সে আমার নূরি গেস্ট হাউসের মধ্যে গেস্ট হবে। জওয়ান হোক বুড়া হোক, ধনী হোক গরিব হোক, এই দেশের হোক অন্য দেশের হোক, যে কোনো ভাষার হোক যে কোনো কালারের হোক, এর সাথে কোনো সম্পর্ক নাই, হইতে হবে কি? নূরি। আরেকটা যে আল্লাহ বানাইছেন মাটির নিচে, ওটা হল নারী। ওটা কি? নার মানে আগুন, নার মানে কি? আগুন। ওর এ টু জেড আগুন, গেস্ট হাউসের এ টু জেড নূর, আর এ টু জেড আগুন। এখানে আগুন ছাড়া কিছু নাই, এটা নিচে বানাইছে। তার অর্থ হল যে যারা নূরি হবে তারা তো ওখানে যাবে, যারা নূরি হবে না তারা নারীতে যাবে, আর নারীটা হল আল্লাহ পাকের জেলখানা। আল্লাহ পাকের জায়গা কয়টা হল? তিন নম্বর নাই, একটা হল মেহমানখানা, একটা হল জেলখানা। মেহমানখানা নূরি, অবস্থান উপরে, নাম আল্লাহ পাকের মেহমানখানা। আর একটা হল নারী, জমিনের নিচে আগুন দিয়ে তৈরি, সবকিছু আগুনের, আল্লাহ পাকের জেলখানা। কথা কি বুঝছেন? এই যে আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, স্টেজে আছি, নিচে আছি, বা যে সমস্ত মা বোনরা শুনতেছেন, সকলের ইচ্ছা আমরা যাব নূরিতে না নারীতে? নূরিতে। আমি হাত উঠিতে বলি না, কারণ বললে হাত দুই হাত উঠায়, কিন্তু নূরি হইতে হবে। নূরি জায়গায় যাইতে হইলে কি হইতে হবে? নূরি হইতে হবে। একজন নূরী হওয়ার উপায় কি? এটা ওই গেস্ট হাউসের মালিক নিজেই বলে দিয়েছেন। আজকে আপনাদের মাহফিলটা যেহেতু তাফসিরুল কোরআনের মতো, এই জন্য আমি সুরায় কাহাফের শেষের থেকে তেলাওয়াত করছি, এ সম্পর্কেই আলোচনা করব। লক্ষ্য করে শুনবেন, নূরি হওয়ার জন্য, নূর হল পাক, নূর হল পাক, এই নূরি হওয়ার জন্য প্রথম নম্বর যে জিনিস লাগবে এটা হল ঈমান। কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষ নূরি হয় না, কারণ এই যে নূরি, এর সম্পর্ক বাতেনের সাথে, একটা হল জাহের, একটা হল বাতেন, একটা হল প্রকাশ্য, একটা হল গোপন, একটা হল যে ওপেন চেহারা, অনেক সুন্দর, অনেক সুন্দর, ভিতরে নূর নাই, কালো, নূর না থাকলে কি হবে? কালো, উপরে সাদা। যদি বিশ্বের মধ্যে সুন্দরের প্রতিযোগিতা হয়, এ ফার্স্ট এক নম্বরে আসবে, কিন্তু ভিতরে কি নাই? নূর নাই। তো এই ভিতরে কালোর কারণে, উপরে সাদা হওয়ার কারণে নূরি জায়গায় যাইতে পারবে না। কিন্তু উপরে কালো, ভিতরে কি নূর, এ নূরি জায়গায় চলে যাবে। তো নূরি জায়গায় যাওয়ার সম্পর্ক জাহিরি নূর না, কোথায় নূর? ভিতরে নূর। আর এই ভিতরের যে নূর, এই নূরের নাম হল ঈমান। কি নাম? ঈমান। অতএব ঈমান যখন কোন ব্যক্তির ভিতর থাকবে, ঈমান তো, ঈমান থাকলে ও নূরি। আর নূর এবং নার বিপরীত জিনিস। নূর এবং, যেভাবে বলতেছি এইভাবে মুখস্থ রাখবেন, নূর এবং নার এটা ভিন্ন ভিন্ন বিপরীত জিনিস। নূর হল ঠান্ডা, নার হল গরম। তো এক না দুই, যার কারণে নার নূরকে সহ্য করতে পারে না, নূরকে সহ্য করতে পারে না। নূর যদি নারের ভিতর দেওয়া হয়, নার ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? এই জন্য নূরি কোন মানুষকে নার জাহান্নাম সহ্য করতে পারবে না। আপনারা জানেন নারী যে জাহান্নাম, এই জাহান্নাম এখন তৈয়ার, প্রস্তুত, আগুনটা কালো হয়ে আছে। আর ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, প্রত্যেকটা জিনিসের একটা খোরাক থাকে। কি হয় এদিকে? আচ্ছা, খোরাক থাকে না? তো জাহান্নামের খোরাক হল ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। নাস মানে মানুষ, হেজারা মানে পাথর। কোন পাথর? আগের যুগে মুশরিকরা বাইতুল্লাহ শরীফের ভিতরে পাথর ছিল, শুনছেন না? দেবতা ছিল, ও কি দিয়ে বানানো? আমাদের দেশে তো ওই যে বাঁশ বুশ এই ডান্ডা মান্ডা দিয়া বানায়, মুশরিককে কি দিয়ে বানাইত? পাথর দিয়ে বানাইত। এখন যদি বিভিন্ন জায়গায় পাথরের মূর্তি পাওয়া যায়, পাওয়া যায় না? তো পাথরটা ছিল ওদের মূর্তি, খোদা, দেবতা। তো আল্লাহ মূর্তি পূজককেও দিবেন, মূর্তিকেও দিবেন, কোথায়? সব পাথর না, সব পাথর না, এই পাথরকে দিবেন। দিবেন কেন? যাতে করে মূর্তি পূজকরা আফসোস করতে পারে, হায় যাকে আমরা খোদা মনে করে উপাসনা করতাম তারাও যে আমাদের সাথে জাহান্নামে, বুঝে আসছে না? এই জন্য দরুটাকে আল্লাহ দিবেন। তবে আল্লাহর কথা আমরা বুঝি না বুঝি, অনেক সময় পাথরেও বুঝি। হাদিস শরীফের ভিতর ঘটনা আসছে যে একবার আমাদের মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম তো যাওয়ার পথে দেখলেন যে একটা পাথর খুব কান্না করতেছে। কি করে কে পাথর? তো উনি জিজ্ঞেস করলেন যে কিরে বা তুই কেন কান্না করো, কি সমস্যা? কত সমস্যা হলো, আমি শুনছি ওয়াকদু হান্নাসু ওয়াল হেজারা, জাহান্নামে আল্লাহ পাথর দিবেন, তো আমিও তো পাথর, তা আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এই জন্য আমি কান্না করতেছি। মুসা আলাইহিস সালাম দেখলেন যে পাথর, এর তো কোনো গুণা নাই, এ কেন জাহান্নামে যাবে? তো উনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ তোমার এক বান্দা পাথর, ও কান্নাকাটি করতেছে, তুমি ওরে মাফ করে দিবা, জাহান্নামে দিবা না, এই সংবাদটা আমার দিদিটা ওরে বলে দিতে আমার কান্না থাকবে যেত, বুঝে আসছে না? আল্লাহ বলে যে ঠিক আছে মুসা, ওই পাথরকে বলো তারে আমি জাহান্নাম দিব না। মুসা আলাইহিস সালাম বলে যে এই তোর জন্য সুসংবাদ, আমি মুসা কালিমুল্লাহ, তোর কান্না দেখে আমার মায়া লাগছে, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ বলছেন তোরে জাহান্নামে দিবে না, খুশি হ। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছে। মুসা আলাইহিস সালাম কাজে চলে গেছেন, উনি যখন আবার ফিরে আসছেন, বুঝো বাবা সবাই বুঝো, আবার যখন ফিরে আসছেন দেখেন পাথর কান্না করে। তুমি তো আবার একটু রাগী মানুষ ছিলেন, রেগে গেছেন, তোরে না বললাম জানলা তোরে জাহান্নাম দিবে না, তারপর তুই কান্না করছ কেন? তোর যে হুজুর আমার কথাটা শোনেন, হাতে ডান্ডা থাকত, কথাটা শোনেন, বল কথা হলো কি, যে দুনিয়া থেকে আমি যে একটা সুসংবাদ পাইলাম আপনার মাধ্যমে যে আল্লাহ আমাকে কি দিবেন না, জাহান্নাম দিবেন না, কিসের বরকতে? কান্নার বরকতে। তো যেই কান্নার বরকতে আমি সুসংবাদ পাইলাম, আগে কান্দতাম ভয়তে, এখন কান্দি আল্লাহ শুকর আদায় করার জন্য। বুঝটা কে পাইছে? পাথর পাইছে। আমার রসুলকে যখন আল্লাহ পাক বলে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিকা ওয়া মা তাআখার, আমার হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, তারপরে আপনার সান্ত্বনার জন্য বলতেছি, আপনার আগে পিছে সব মা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকেই ইবাদতের মিটার আরো বাড়াই দিলেন, বাড়াইলেন তো এত বাড়াইলেন যে দাঁড়ায় থাকতে থাকতে পাও মুবারক ফুলে যেত। আমাদের আম্মি যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না বলছেন আপনারা সব মাফ করে দিয়েছেন, আপনি তারপরে এত ইবাদত। তো আল্লাহ রাসূল তখন এই কথাটাই বলছেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আয়েশা আমি কি আমার আল্লাহ শুকুর গুজার বান্দা হব না? আল্লাহ যখন কোনো নেয়ামত দেন, দুনিয়ার কোন মালিক, এই যে আমাদের নবী ভাই ওনার দোকানে কোনো লোক কাজ করে অসুস্থ হয়েছে, রোগ কর্মচারী চিকিৎসা করায় দিছে হসপিটালে, তার পয়সা নেয় নাই, তো সে তার দিকে ঝুঁকবে না তার থেকে ভেগে যাবে? তো নেয়ামত পাইলে দূরে যাইতে হয় না, তার নিকটে আসতে হয়। আমরা কি করি, মিন্তির কাজ করতাম, ইসলামপুরে যাওয়ার রিক্সা ভাড়াও ছিল না, এরকম মানুষকে আমি চিনি, এখন কোটি কোটি টাকার মালিক, বুঝলেন নাই? ওই সময় তো মাশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ত, স্যার জোহরের আজান হয়ে গেছে নামাজটা পড়ে আসি, আর এখন আল্লাহ গদিতে বসায় দিছে, কয়ে ঠিক আছে পরে পড়ে নি বলে, এই মেমোটা কর, তোরাও যাস পরে পরে পড়ে নি বলে, বুঝলেন নাই? তো আমরা নেয়ামত পাইয়া আল্লাহর দিকে কাছে ঝুঁকতেছি না দূরে যাইতেছি? আহা, পাথর বুঝলো যে যে কাজটার পর্বতে আমি আমার দুনিয়ার থেকে সুসংবাদ পাইলাম, সুসংবাদ পাইলাম, সেই কান্না কিভাবে বলতে পারি? এই জন্য বলছেন যে হুজুর আমাকে মারেন না, আমি আগে কান্না করতেছিলাম আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এখন কান্না করতেছি আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ তোমার মেহরবানি যে তুমি আমার মতো অধমকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিছ। কথা বুঝে আসছে না? এই জন্য আমার ভাই দোস্ত, নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করতে হয়, নেয়ামতের শুকর আদায় করতে হয়। অনেক তাল বেড়ে মাঝে না খাইয়ে পড়ত, এখন আল্লাহ পাক হাজার হাজার টাকা দিছে, লাখ লাখ টাকা দিছে, হুজুর হইতে বড় হুজুর, ওই পিছনেটা মনে রাখতে হবে, কোনটা মনে রাখতে হবে? যে পিছনেরটা মনে রাখে সে আল্লাহ শুকর আদায় করে, যে পিছনেরটা মনে রাখে না ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? বেহেশতি দেওয়ারের মধ্যে তিনটে ঘটনা পাবে, তিন ব্যক্তির পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। আমাকে আপনাকে সবাইকে পিছনের কথা স্মরণ রাখতে বলা হয়েছে। এই আপনারা ওদিকে দেখেন না, আপনারা আমার দিকে দেখেন, এটা তো রাস্তা, তাদের যাওয়ার হক আছে, বোঝেন নেই? আমাদের মাঠপুর থাকলে সেই মাঠে করতাম, মাঠ নাই বলে এখানে করছি, রাস্তা বানিয়েছে, তারা তো যাবেই, তাদের কথা বলবেই, তাদের কাজ করবেই, তাদের কিছু বলা যাবে না, আপনি ধৈর্য ধরেন চুপচাপ, তাদেরকে জাজাকাল্লাহ বলেন যে তারা কষ্ট করতেছে, আপনাকে মাহফিল শুনতে দিচ্ছে, তারা কমপ্লেন দিলে মাহফিল হইত না, তো তাদের মেহরবানি না, চুপচাপ থাকেন। মানুষ খালি নিজের দোষ দেখে না, পরের দোষ দেখে, দোষ দেখতে হয় নিজের, অন্যায় দেখতে হয় নিজের, তাহলে ভালো মানুষ হয়, কথা বুঝছেন? চেতবেন না, অনেকে চায় যায় মাহফিল হইতেছে যে এরম করতেছে, গান হইতে চায় পিটার লাগা, লাহাউল লাগিল্লা, শয়তানের হাড্ডি, ভালো মানুষ না, পাগড়ি বান্ধা হইলেও শয়তানের হাড্ডি, কথা বুঝছেন? আপনি চিল্লে চিল্লি করে আমারে ভুলে দিলেন, কি বলতে দিলাম? এই পানি দাও, জলদি করো, ওই নারায় একটা গেছে কোথায়? হ্যাঁ, পিছনের কথা স্মরণ রাখবেন, আল্লাহ আমাদেরকে বলছেন পিছনের কথা স্মরণ রাখবেন। এই যে আকৃতি কত সুন্দর, এই যে হুজুর কত সুন্দর, এই যে কত সুন্দর মানুষ, এর আসল মেটেরিয়াল কি? এই জন্য আয়নার সামনে দাঁড়াইতে হয় না, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়তে হয়, আল্লাহুম্মা হাসান তা খলকি ফা আহসিন খুলুকি, আল্লাহ এটা তো অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরে আমাকে জান্নাতে নিতে
পারবে না।
আলহামদুলিল্লাহ আপনার মেহরবানি, আপনি ভালো করে দিয়েছেন, আল্লাহ আপনার শুকর। কিন্তু আসল যেটা আমি জান্নাতে যাব সেটা আমার চরিত্র ভিতরে, ওইটা মেহরবানি করে আমাকে ঠিক করে দেন। কথা বুঝছেন? এলায় না পড়ার দোয়া, উপরে সুন্দর হলে কাজ হবে না, ভিতরে সুন্দর হইতে হবে। আর ভিতরে সুন্দর শুরু হয় আমি বলছিলাম কিসের দ্বারা? ইমানের দ্বারা। এই জন্য পিছনের কথা স্মরণ রাখবেন বলতেছিলাম। তো ওই বৃহস্পতিদের ভিতর ঘটনা পাবেন, বৃহস্পতিদের মধ্যে যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য হযরতে জিব্রাইলকে মানুষ রূপ দিয়ে পাঠাইছিলেন। এক ব্যক্তি অন্ধ, এক ব্যক্তি মাথায় টাক, আর এক ব্যক্তি কুষ্ঠ রোগের উনি। বুঝলেন নেই? তো দুইজনের পিছনের কথা স্মরণ রাখছে, একজনে অন্ধ আর দুইজনের পিছনের কথা ভুলে গেছে। যারা ভুলে গেছে ধ্বংস হয়ে গেছে, যারা পিছনের কথা স্মরণ রাখছে তারা কামিয়াব হয়ে গেছে। এই জন্য সব সময়ের জন্য বাবা, এখন মনে করো এয়ার কন্ডিশন রুমে থাকো, এক সময় ছিল এয়ার কন্ডিশন ছিল না, এখন নিজের গদিতে নিজের দোকানে নিজের শোরুমে বসো, এক সময় ছিল কর্মচারী, ওই কর্মচারী থাকার কথাটা প্রত্যেক দিন চিন্তা করবা। যে একদিন ছিল আমি একজন অধীনে ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আমার অধীনে কাজ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আসবে। পিছনের কথা মনে না রাখলে মানুষ নষ্ট হয়ে যায়, হুজুর হোক আর যে যেখানে যাই কিছু হোক, পিছনের কথা স্মরণ রাখবেন। সুলতান মাহমুদের নাম শুনছেন না? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহ একজন গোলাম ছিলেন, তার নাম ছিল আয়াস। কি নাম ছিল? একই স্বপ্নে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, না কুই বন্দ রাহা না কুই বন্দ নওয়াজ। এ আয়াস গোলাম ছিল, কিন্তু পরবর্তীতে হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহ ওজির আজম হয়েছিলেন, প্রধানমন্ত্রী। ওনাকে পাশে বসাইতেন, ওনার সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন। তো আয়াদের একটা অভ্যাস ছিল, প্রতিদিন অফিসে যাওয়ার আগে কোথাও চলে যেতেন পাহাড়ের দিকে। তো মানুষ তো আর মানুষের ভালো দেখতে পারে না, রুহানি রোগ, হাসাদ, হিংসা, কি নাম, হিংসা, পরশ্রী কাতরতা। আর বিশেষভাবে কোনো গরিব দরিব মানুষ, কোনো বদ পদটাদ বড় পাইলে হেরারে বড় লোকরা সহ্য করতে পায় না, কারণ এটা হওয়া দরকার ছিল আমার, ওই গরিবের পোলা ফকিন্নির পোলা ফকিন্নি, ও কেন এইগুলো পাইয়ে গেল, বোঝেন নাই, এলো গালি দেয়, হা ওইটা কেন পাইল। তো উনি ছিলেন কি? গোলাম। গোলাম হয়ে আসতেন, কিন্তু এখন সুলতান মাহমুদের দরবারে থাকেন, ওনার সাথে পরামর্শ করে সব কাজ করেন। তো এর কোনোভাবে বাগান যায় কি না, হাসের যারা হয়, হাসাদুল একটা আগুন, রসুল বলছেন এই আগুনে নিজে জ্বলতে থাকে সবসময় এবং চায় সবাইকে জ্বালায় দিবে। তো ওই বিচারা চিন্তা করতেছিল কোনোভাবে বাগান যায় কিনা। তো একবার বাদশাহ নিকটে এসে বলছে সুলতান মাহমুদের কাছে, হযরত আপনি যেই লোকটাকে অনেক বেশি ভালোবাসে, একটু বিদেশি বিদেশি, আপনি তাহকির তদন্ত করেন নাই, কিন্তু আমরা যা বুঝছি এর চাল চলনের দ্বারা সে বোধহয় বিদেশি কোন সিআইডি, কি অন্য দেশের পক্ষ থেকে কি আসছে, সিআইডি হয়ে আসছে, যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে চলে যাবে। কিভাবে বুঝলা? এই প্রত্যেক দিন আপনি অফিস করেন, সেও অফিস করে, অফিস আসার আগে ওই পাহাড়ের দিকে যায়, প্রত্যেক দিন যায়, এটা আমরা লক্ষ্য করছি। ওর ভিতর কিছু সময় থাকে, এক পাহাড়ের গুহার ভিতর ঢোকে, সেখান থেকে বাইরে আসে, আপনার সাথে অফিস করে, কি লেনদেন করে, কি করে আল্লাহ জানে আর সে জানে, বুঝলি তো? আল্লাহ পাক বলছেন ইদা জাআকুম ফাসিকুন বিনাবাই ফাতাবায়্যানু, যদি কোনো ব্যক্তি তোমার নিকট কোনো সংবাদ এনে পৌঁছায়, সাথে সাথে কোনো ডিসিশন নিও না, ফাতাবায়্যানু তদন্ত করো, কি করো, তদন্ত করে দেখো যে সে যা বলছে সঠিক কি সঠিক না। তদন্ত না করে যদি তুমি কোনো ডিসিশন নিয়ে ফেলো, হইতে পারে মিথ্যে কথা, আর তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলছ, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, লজ্জা পাবা, এই জন্য তদন্ত করো। তখন উনি বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহওয়ালা ছিলেন, উনি তদন্ত করার জন্য কোন মাধ্যম নেন নাই, যেহেতু প্রতিদিন যায়, আজকে আমি একটু আগে ভাগে বের হব, ও কোন দিক যায় ওর গতিপথ আমি কি করব, খেয়াল করব, দেখব ঠিকই যাচ্ছে কোন দিক, পাহাড়ের দিকে। উনিও পিছনে পিছনে গেছে, ও পাহাড়ের ভিতর ঢুকছে, ঢুকার পরে গুহার মধ্যে একটা কিছুর সাথে একটা জামা লাখা, জামা, গায়ের জামা, পুরান জামা, তালি তুলি দিয়ে আগে জামা পড়তো না মানুষ, তালি দেওয়া জামা, ওইটা রাখা পাহাড়ের গুহার অলের সাথে, ওইখানে দাঁড়াইয়া চোখের পানি ফেলছে, পিছন থেকে সুলতান মাহমুদ গেছে, আসসালামু আলাইকুম আয়াস, তুমি এখানে কি করছিস? তো সুলতানকে দেখে ভয় পাওয়াই স্বাভাবিক, বলছে হুজুর একটু এখানে আসি আমি প্রত্যেক দিন, কি জন্য আসো, এটা কি? তখনই বলছে যে হুজুর এখন যে আমি দামি কাপড় পরি, কি পরি, দামি কাপড় পরি, দামি পোশাক পরি, এটা তো আমার না, আমি গোলাম হয়ে আপনার নিকটে আসছি, আর এই জামাটা পরে আসছিলাম, কোন জামাটা, এই যেটা দেখতেছেন এটা, তো আমার দামি পোশাকের কারণে আমার ভিতর কোনো বড়ত্ব না আসে, এই জন্য ওই দামি পোশাক পরে অফিসে যাওয়ার আগে আমি এখানে বসি, দাঁড়াই দাঁড়ায় নিজের মনকে বুঝতেই আয়াস, এইটা পরে আসছিলাম, এখনই যদি সুলতান মাহমুদের নজর তোমার থেকে উঠে যায় এইটা পরেই চলে যেতে হবে, অতএব খবরদার খবরদার, কারো উপর জুলুম করবে না, নিজের দামি পোশাকের কারণে নিজের ভিতর বড়ত্ব আনবে না। এই কথাটা আমি আমার মনে বুঝতেই তারপরে আপনার সাথে যে অফিসে বসি, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, পিছনের কথা স্মরণ রাখতে হবে বাবা, কত মানুষ আছে খাবার পেত না, এখন কোটি কোটি টাকার মালিক আছে না, আসছে একা, পরে বিমি বাচ্চা আনছে, বস্তির ভিতর থাকতো, এখন গুলশানে বাসা আছে না, এখন যদি মনে করে যে আমি গুলশানের মানুষ, আমি চৌধুরী সাহ, আমি অমক সাহ তমক সাহ, এতেই মানুষকে ধ্বংস করে দেয়। তো যাই হোক, পিছনের কথা স্মরণ রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়ান জুরিল ইনসানু মিম্মা খুলিক, অ মানুষ তোরে আমি কি দিয়ে বানাইলাম, তোর ফার্স্ট মেটেরিয়াল কি? কারণ এই যে ইন্ডাস্ট্রি চালায়, মেটেরিয়াল ভালো প্রোডাক্ট ভালো, মেটেরিয়াল খারাপ প্রোডাক্ট খারাপ, তাই না? তো আল্লাহ বলেন তুমি হলাম আশরাফুল মখলুকাত, কিন্তু তোমার ফার্স্ট মেটেরিয়াল কি? আপনার আমার সকলের ফার্স্ট মেটেরিয়াল মিম্মা ইন দাফিক, আল্লাহ বলেন পানি, মিম্মাই মাহিন আসছে কোন জায়গায় নাপাক পানি বীর্য, এটা পাক না নাপাক? এখানে কি কোন ব্যক্তি এমন আছে যে তারে বানাইছে জাফরান দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, সকলের সৃষ্টি ওই জিনিস দিয়া? এই জন্য আল্লাহ বলে ও মানুষ বর্তমানে দেখো না, পিছনে দেখো, বানাইছে কি দিয়া? বুঝে আসছে না? ওইটাকে বাড়াইছে কি দিয়া? ওইটা তো বীজ হয়েছে, ওইটার উপরে যে ডেভেলপ হয়েছে সেটা হয়েছে আর এক নাপাক জিনিস দিয়া, সেটা হলো মায়ের হায়দের রক্ত, মেন্সের রক্ত, যার কারণে বীজ যখন পড়ে যায় তখন মা জাতির হায়দ আশা বন্ধ হয়ে যায়। সে রক্ত যায় কোথায়? যেটা প্রতি মাসে বের হইত যায় কোথায়? ওইটা দিয়েই আল্লাহ পাক এই দেহকে বানান। তো দোনোটাই পাক না নাপাক? বর্তমানে ভিতরে নাপাকের দীপু, ভিতরে নাপাকের দেখেন না, এই যে অপারেশন করার আগে ডাক্তাররা কি করে, পেট পরিষ্কার করায়, কি বের করে, ময়লা বের করে। এই যে রগগুলো দৌড়াইতেছে, রগের ভিতরে দৌড়াইতেছে যে এই জিনিস, ওরা পাক না নাপাক? রক্ত নাপাক। তো এই নাপাক মানুষটাকে নুরানি হইতে হবে, কথা কি বুঝতেছেন? কি হইতে হবে? নুরানি, হ্যাঁ নুরানি হইতে হবে, না হলে নুরি জায়গায় যাওয়া যাবে না। এই নুরি জায়গায় যাইতে হলে নুরানি হইতে হবে, আর এই নুরানি হওয়ার বীজ হল ঈমান। বীজ কি? ঈমান, কালিমা। মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবা, ঈমানের গাছ লাগে হল দিলের মধ্যে। কোথায়? দিলের মধ্যে, ওখানে ঈমানের গাছ লাগাইতে হবে। ঈমানের গাছের নাম কালিমা। তো কালিমা পড়ল, তার কলবের ভিতরে ঈমানের গাছ লেগে গেল, ঈমানের বীজ। আল্লাহ তাআলা বলেন আসলুহা সাবিতু, এর জড় তো নিচে এখানে কলবের মধ্যে, অফরোহা ফিসসামা, আর এই গাছটাই আগে বাড়তে থাকে, আগে বাড়তে থাকে, আগে বাড়তে বাড়তে কোথায় চলে যায়? আসমানে আল্লাহ পাকের আরশ পাকে চলে যায়। দেখা যায় না, গাছও দেখা যায় না, যাওয়াও দেখা যায় না, কথা বুঝে আসছে? এই জন্য একটা হলো দৃশ্যমান, একটা হলো অদৃশ্য। এই যে দেহটা দৃশ্যমান, এই জন্য কলবের ভিতরে যেটা থাকে অদৃশ্য ওইটার নাম হলো ঈমান। কি নাম? ঈমান, ওইটার নাম ঈমান। আর এখন কথা হলো, খুব লক্ষ্য করবে, নুরানি হওয়ার জন্য প্রথম লাগবে কি? ঈমান। ঈমানের পরে ও আমিলুস সালিহাত, প্রত্যেক নবীকে আল্লাহ পাক যে দিন দান করছেন, ওই নবী যখন যাওয়ার সময় হয়ে গেছে তখন তাদের ইন্টারভিউ হয়েছে, যেহেতু দিন জিবরিল আলাইহিসসালাম নিয়ে আসতেন। কে নিয়ে আসতেন? জিবরিল আলাইহিসসালাম। ইন্টারভিউ নিতে আল্লাহ ওনাকেই পাঠাইতেন, মানুষ রূপ নিয়ে আসতেন, অপরিচিত মানুষ হয়ে আসতেন, নবীর সামনে বৈশা নবী প্রশ্ন করতেন, নবী তো জানতেন যিনি জিব্রাইল দিন সম্পর্কে, আর জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিতেন। তবে আমাদের রসুলের ব্যাপারে ব্যতিক্রম, আসতেন প্রশ্ন করছেন জিব্রাইল, উত্তর দিচ্ছেন রসুলুল্লাহ, উত্তর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো প্রশ্ন করছেন, মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ছাত্ররা জানে, তালেবে ইলমরা জানে হাদিসে জিব্রাইল। তো এর ভিতরে মেইন প্রশ্ন তিনটা। নম্বর এক, ইমান কি জিনিস? আল্লাহ রাসূল ইমানের উত্তর দিয়েছেন। ইসলাম কি জিনিস? ইসলামের উত্তর দিয়েছেন। পরের প্রশ্ন করেছেন, এহসান কি জিনিস? এহসান। তো ইমান, ইসলাম, এহসান, কথা বুঝছেন? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে রাখবেন। তিনটা জিনিস। তো ইমানের দ্বারা গাছ লাগে, ইসলামের দ্বারা জাহেরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফল ধরে, কি ধরে? এই যে আমাদের সমাজে বর্তমানে এক প্রকার লোক আছে, কয় হুজুর আমার উপরে দেখেন না, ভিতরে ঠিক আছে, কিন্তু আমরা বলি বৃক্ষ তোমার নাম কি? হ্যাঁ, ফলে পরিচয়। আম গাছের আমি জিজ্ঞেস, ভাই আপনার নাম? তুমি কি পাগল না ছাগল? দেখো না আম ধরে রয়েছে, জিজ্ঞেস করা লাগে যে আমি আম গাছ, বুঝেন নেই। তেঁতুল গাছ কি বলবে? আমি তেঁতুল গাছ। ফল বলে দেয় সে কি গাছ, তাই না? এ দেহের মধ্যে আমার রসুল বলেন, তোমার কলবের ভিতর ইমানের গাছ আছে, কিসের গাছ? তো তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলামের ফল ধরতে হবে। কিসের ফল?
ইসলাম।
এই ফলের নাম ইসলাম, গাছের নাম ইমান, ফলের নাম ইসলাম। ধরবে কোথায়? জাহেরে। এই জন্য ইমান হল ভিতরে, ইসলাম হল উপরে। ও দেখতে পারবেন, ইমানও থাকতে হবে, ইসলামও থাকতে হবে। শুধু ইমান থাকলেও চলবে না, শুধু ইসলাম ছাড়া চলবে না। তবে শুধু ইসলাম যদি থাকে, ইমান নাই, মুনাফিক, জাহান্নামী। আর ইমান আছে, ইসলাম নাই, ইমান আছে, ইসলাম নাই, এগুলো শেষবারে হইলেও আল্লাহর মেহের। ওই যে বলছিল ইমান হল নূর, ইমান হল নূর, এই নূর জাহান্নাম বরদাস্ত করতে পারবে না, যার কারণে শেষবারে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কারণ জাহান্নাম নিজে চিৎকার দিবে যে আল্লাহ, এই যে আমার ভিতরে থাকতে থাকতে এখন যে বাইরে আসছে, এদি তোমার বন্ধু, কারণ এর ভিতরে কি আছে? ইমান আছে। আর ইমানকে আমি বরদাস্ত করতে পারবো না, আমি তো ঠান্ডা হয়ে যাব, জলদি করে বের করো। তখন আল্লাহ পাক নিজে এই ইমানওয়ালাদেরকে বের করে নিয়ে যাবেন, কথা বুঝছেন? অতএব ইমান থাকতে হবে, ইসলামও থাকতে হবে। ইসলাম হল ফল। এই জন্য পুরো কোরআন কারিমের মধ্যে তালেবে ইলমরা মনে রাখবা, যে কোনো জায়গায় আল্লাহ ইমানের কথা বলছেন, ওখানেই আল্লাহ ও আমিলুস সালেহাত বলছেন। এই আমিলুস সালেহাত হল ইসলাম। আমিলুস সালেহাত হল কি? ইসলাম। কিন্তু শোনো বাবা, এদের ব্যবসায়ী মানুষ, এখানে অনেক ব্যবসায়ী মানুষ আছে, ইসলামপুরের ব্যবসায়ী, বিভিন্ন জায়গার ব্যবসায়ী, ব্যবসায়ীদের নিকটে কোয়ান্টিটির থেকে দাম হল কোয়ালিটি, সবার নিকটেই। একটা হল কোয়ান্টিটি, একটা হল কোয়ালিটি। অনেক সময় ছেলেরা বলে যে বাবা লাভ এতে কম হইতেছে, আমরা কোয়ালিটি একটু কম করে দিবেন। না বাবা, আমাদের গুডিয়ালি হলো কি? আমাদের কোয়ালিটি, এটাকে এদিক সেদিক করা যাবে না। তো মেন কি? কোয়ালিটি। তো ইমান এক, ইসলাম অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা। এখন আমার ভিতরে ইমান আছে, বোঝা যাবে কিসের দ্বারা? ফলের দ্বারা, ইসলামের দ্বারা। এই জন্য আমার রসুল বলছেন আজান হয়ে গেছে, কি হয়ে গেছে? তো ভিতরে যদি ইমান থাকে মানে আল্লাহর সাথে বন্ধুত্ব থাকে, তো বন্ধু ডাক দিবে আর সে বসে থাকবে? রসুল বলেন এ যদি নামাজে না যায় তো এর মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নেই। কেন? ইমান যদি থাকত মাহবুবের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইত। তো না যাওয়া মানে ফল নাই, না যাওয়া মানে কি? গাছের কোনো মূল্য নাই। কথা কি বুঝতেছ বাবা? কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফলটা এমন ফল আম, কিন্তু মিষ্টিও না টক না কোনো কোয়ালিটির আম না। তো এই ফলের কোনো দাম আছে? ফলটা কি হইতে হবে? কোয়ালিটিওয়ালা ফল হইতে হবে। কি বলে? ইমানের দ্বারা গাছ হবে, ইসলামের ফল হবে, আর এই ফলের কোয়ালিটি বাড়বে, ফলের কোয়ালিটি বাড়বে এহসানের দ্বারা। কিসের দ্বারা? হ্যাঁ, এহসান। এই জন্য তিন নম্বরে জিব্রাইল ইসলাম জিজ্ঞেস করছেন মাল এহসান, এহসান কি জিনিস? ইমান আছে, ইসলামের ফলও আছে, কিন্তু কি নাই? এহসান নাই। ফল মিষ্টি না। ফলটা মিষ্টি হবে কখন? যখন তার মধ্যে এহসান থাকবে। আর এহসান যখন থাকবে, মিষ্টি ফলের প্রোডাক্ট দিবে, তো আল্লাহ বলেন আমার এই বান্দা আমার নিকটে প্রিয় হয়ে যাবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনকে আল্লাহ ভালোবাসেন। কাকে ভালোবাসেন? মুহসিনকে। অর্থাৎ ইমানও থাকতে হবে, ফলও দিতে হবে, এবং কোয়ালিটিওয়ালা ফল দিতে হবে। কেমন ফল? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটির নাম হল ইহসান। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন নম্বরে প্রশ্ন করা হয়েছে মাল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান কি জিনিস? আজকে আমাদের মাদারিসে দুনিয়ার মধ্যে আট দিন দশ দিন মুহাদ্দিসিন কেরাম ইহসানের উপরে বয়ান করেন, তালবেলে আমরা বয়ান শুনে, কিন্তু একটা হল এহসানের মালুমাত হাসিল করলা, আর একটা হল এহসানের হাকিকত হাসিল করলা। আজকে আমাদের মাঝে মালুমাত আছে, হাকিকত নাই। কি নাই? মালুমাত আছে, জানি এহসান এই জিনিস এই জিনিস এই জিনিস এই জিনিস, কিন্তু তার কি নাই? হাকিকত ভিতরে না। বাবাজি ভিতরে হাকিকত আনতে হবে। অতএব আমি যেটা বলতেছিলাম যে আমাকে নুরানি হইতে হবে। কি হইতে হবে? তো নুরানি হওয়ার জন্য ইমানের গাছ লাগবে, ইসলামের ফল লাগবে, ইসলামের এই ইসলামের নামই আমলে সালে। আর আমলে সালে দুই জিনিসের নাম, কয় জিনিসের নাম? দুই জিনিস। নম্বর এক, আমলটা সুন্নত তরিকায় হইতে হবে। নম্বর এক, ভুল বললাম, এক নম্বর হল ওটা আল্লাহর হুকুম হইতে হবে। আমলে সালে, আমল মানে কাজ, সালে মানে ভালো, ভালো কাজ। আমার আপনার নিকট ভালো হইলে হবে না, কার নিকট ভালো হইতে হবে? আল্লাহর নিকটে ভালো। এই যে এখানে যে আমরা ধোকা খেয়ে যাই, এই যত মানুষ বেদাতি হয়েছে এই এখান থেকে হয়েছে। কয় হুজুরে বলছে ভালো, পীর সাহেব বলছে ভালো, সমাজ বলছে ভালো, বোঝেন নাই? এরা ভালো বললে কি হয় বাবা? কারণ ভালো তো হইতে হবে মালিকের নিকটে, নাকি একার নিকটে? মালিককে, আল্লাহর নিকট ভালো হইতে হবে। আপনার আমার নিকটে ভালো? হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে, একটু শোনাতে নেই, হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে, আজীব ঘটনা, লক্ষ্য করবেন। এই আমার সময় হলে বলে দিও বাবা, আজীব ঘটনা হয়ে গেছে, আসছে হুজুর আসছেন যারা বয়ান করবেন। হ্যাঁ
বলতে থাকেন,
হ্যাঁ
আগে বলবো, বলতে থাকেন
না, আমার কারণে অন্যের ক্ষতি করেন না। একটা ঘটনা শুনি, এই যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের হুজুরদের শোনাও জরুরি। সব হুজুরা শুনবেন, আর ভুল হইলে তারপরে আমারে বলে দিবেন, ডালকানো করে দিতে থাকি, সবাই চেনে আমারে, আর আমার ফোন করাও নিষেধ না, সবার কাছে ফোন নম্বরও আছে, বুঝলেন নাই? শোনেন কি বললাম, ভালো কার নিকটে হইতে হবে? আমার নিকটে ভালো, পার্টির নিকটে ভালো, নেতার নিকটে ভালো, কিন্তু আল্লাহ নিকট ভালো না, ওটা ভালো কাজ না, ওটা ভালো কাজ ওইটা যেটা আমার আল্লাহর নিকটে ভালো, কথা বুঝছেন? আর আল্লাহর নিকটে ভালো হয় দুই কাজ হইলে, কয় কাজ?
দুই কাজ।
ওই কাজটা হুকুম হবে আল্লাহর, আর বাস্তবায়িত হবে রসুলের তরিকায়। কার তরিকায়?
রসুলের তরিকায়।
আল্লাহর হুকুমকে নবীর তরিকায় বাস্তবায়িত করার নাম ভালো কাজ, কথা বুঝছেন? বললাম যে এরপর একটা ঘটনা শোনেন, হাদিস শরীফের ঘটনা সব হুজুরা জানেন। আমাদের রসুলুল্লাহর অভ্যাস ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়ে একটু বাই দিতেন, সাহাবায়ে কেরামের অবস্থা দেখতেন, হাঁটতেন মসজিদের চতুর্দিকে, ঘুরলা দিলেই তো সাহাবায়ে কেরামের হুজরা ছিল। তো আল্লাহ রসুল বের হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে গেছেন, সুবহানাল্লাহ, এত জোরে জোরে জিকির করতেছেন, হালকা জিকির, বুঝলেন নাই? আল্লাহ পাক যেরকম শক্তি দিচ্ছেন জিকিরও খুব দারুণ, জেহরি জিকির করতেছেন, কি মতো গেছেন জেহরি অনেক জোরে জোরে, কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওর থেকে একটু এই পাশে আসছেন, যেদিকে আমরা ঢুকি ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাসা ছিল, আল্লাহ রাসূলের বিলকুল বিপরীত দিকে, ওখানে আসছেন। তো আইসে দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কোন রকম শোনা যাইতেছে, বুঝেন নাই? কান্নাকাটি করতেছে, আল্লাহর নিকট চাইতেছেন, একেবারে আস্তে আস্তে কেন নামাজ পড়ছেন। নামাজের পরে আল্লাহ রাসূল বসতেন, ফজরের পরে দেখেন নাই যে ফজরের পরে আসরের পরে ইমাম সাহেব কোন দিক ফিরে বসেন? মুসল্লিদের দিকে, যে মুসল্লিদের কিছু জানতে চাইলে, ইমাম সাহেবের কিছু বলতে হইলে বলতে পারে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। ফজরের পরে ফিরে বসতেন, দরুজন তো শ্বশুর আব্বা, তাই না? শ্বশুর আব্বা না, হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আব্বা, আর দনুজনকে বলা হয় শাইখাইন, আল্লাহ রাসূলের অনেক প্রিয় মানুষ দনুজন। দনুজনকে ডাকছেন, বাবাজি সামনে আসেন, আর ডাকছেন হযরত আবু বকর সিদ্দিককে, প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, ওমরকে ডাকিয়ে বললেন, ওমর আমি এই ফজরের আগে একটু ঘোরাঘুরি করতেছিলাম, তো তোমার বাসার ওখানে গেলাম, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ, রাহদারি কন্যা কান্নাকাটির আওয়াজ অনেক জোরে জোরে শুনলাম, কি ব্যাপার এত জোরে কেন বলতেছিলা? ওমর তো তোমার রাজি আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন না শয়তান আমারে দেখলে ভয় পায়? শয়তান কি ভাই? যদি আমি কোন রোড দিয়ে আসতে, শয়তান জানে ওই রোড দিয়ে আসতে সাহস, ও রুট চেঞ্জ করে আরেক রোডে চলে যায়। আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি জোরে জোরে এই জন্য আওয়াজ করতেছিলাম যাতে করে শয়তান ভাইগে যায় আর ঘুমন্ত মানুষ জাগে যায়। ঘুমন্ত মানুষ আমার জিকির আওয়াজ শুনবে যে ভাই সকাল হয়ে গেছে ওঠো, ঘুমন্ত মানুষ জাগে যাবে আর শয়তান কি করবে? যে ওমর তো জাগছে আর এখানে থাকা যাবে না। এই দনুটা নিয়ে খারাপ না ভালো আপনাদের এখানে কি মনে হয়? আরে ভালো হবে না কেন, কত ভালো মানুষ তিনি। আল্লাহু আকবার, এই মুহূর্তে বলার সময় নাই, আমার পরে যে আলোচনা করবেন নাকি আইসে গেছেন, কথা বুঝছেন তো? ওই ভালো মানুষের ভালো কথা, আল্লাহ রাসূল কিছু সময় চুপ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের বিশেষ বন্ধু জিজ্ঞেস করলেন যে ভাই কি ব্যাপার, আপনার আওয়াজ তো ওমরের বিলকুল বিপরীত, আস্তে আস্তে আস্তে। তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যারে শুনেনের জন্য বলতেছিলাম তিনি তো শুনতেছিলেন, কারে শুনেনের জন্য? আল্লাহ শোনেন না, আস্তে বলে শোনেন। যাকে শুনেনের জন্য আমি বলতেছিলাম তিনি শুনতেছিলেন, কত ভালো কথা। আল্লাহ রাসূল কিছু সময় খামোশ থেকে, হাদিস শরীফ পাবেন, বুখারী শরীফও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর তুমি আওয়াজটা একটু বাড়াই দিও, একটু বাড়াই দিও। আর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি আওয়াজটা একটু কমাই দিও, একজনকে বাড়াইতে একজনকে কমাই দিও, বুঝলেন নাই কেন? আম্মাতুল মুহাদ্দিসিন, সাধারণত মুহাদ্দিসিনের কিরাম, এর ব্যাখ্যা করে যে আল্লাহ রাসূল আমাদের দীন ইসলাম যেহেতু এতেদাল মধ্যম পন্থা উম্মতান ওয়াসাতা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়াও তুমি কমাও, মধ্যম পন্থায় আসো। আমাদের ইসলাম এবং আমাদের ধর্ম মধ্যম, সাধারণত পাবেন এইটাই, কিন্তু আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বর আল্লাহমার কাদাহু তিনি একটা কথা বলছেন, এটা হলো শোনাবো, আর বলছি সব হুজুরদের শোনা দরকার। সে কথাটা হল তিনি বলছেন যে শোনো আবু বকর তুমি যা করতেছ তোমার মতে করতেছ, ওমর রাদিয়াল্লাহু তাআলা যা করতেছেন ওমরের মতে করতেছেন, আর যে কোনো আমল কবুল হওয়ার জন্য আমলে সালে হওয়ার জন্য হুকুম হইতে হবে আল্লাহর, তরিকা হইতে হবে রসুলের। অর্থাৎ তুমি যদি আমার কথায় বাড়াই দাও আর আমার কথায় কমায় দাও তো তোমাদের দনুজনের আমলের উপরে মুহাম্মদুর রসুল্লাহর সুন্নতের সিল লেগে যাবে, আর যেই আমলে রসুলের সুন্নতের সিল থাকে ওটা আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, আরশ ভাগে চলে যায়। আর যদি হাজারো মানুষ লক্ষ মানুষ ভালো বলে আর ওপরে যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সিল না থাকে ওটা রিজেক্ট হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝছেন? তো ওনাদের আমল কবুল করার লাইন আল্লাহ রসুল বলছেন যে তোমারটা বাড়াও তোমারটা কমাও, তো আমার কথা যখন বাড়বে আমার কথা যখন কমবে তখন তোমাদের দনুজনের আমলের উপরে কি লাগবে, কিসের সিল লাগবে? আল্লাহ রসুলের সুন্নতের সিল লাগবে। আর সুন্নতের সিল যখন লাগবে, জিকির তো আল্লাহর হুকুম আছেই, সিল যখন রসুলুল্লাহ লাগবে সাথে সাথে ওই জিকির আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা, এর মাধ্যমে আমল আমলের সালে হয়, মনে থাকবে। আল্লাহর হুকুম, রসুল্লাহর তরিকা, এর মাধ্যমে আমল কি হয়? আমলে সালে হয়। আর এই আমলে সালের ভিতরে কোয়ালিটি আসে আমার ভাই দোস্ত এহসানের দ্বারা। এহসান মানে এখলাস, এহসান মানে এখলাস, এখলাসের দ্বারা কি আসে? কোয়ালিটি আসে। আর যার আমলের কোয়ালিটি যত বেশি ঊর্ধ্বের হবে তার আমল মিজানের ভিতর তত বেশি ওজন হবে। এই জন্য কেয়ামতের দিন আমলের গণনা হবে না। আজকে হুজুরদেরও অভ্যাস, কয় আমার এই যে 12 নম্বর হজ, 15 নম্বর হজ, 20 নম্বর হজ, ভাই হজের ব্যবসা করে তো প্রত্যেকদিন যাবাই, ওমরা তো প্রত্যেকদিন যাবাই, আরে কোয়ালিটি আছে কিনা এটা দেখো মিয়া। কোয়ান্টিটির কোন দাম নাই। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসার ওয়ামালা, নাকি রে বাবা ভুল বললাম নাকি? না কই, ঠিক আছে। আরে আহসান ওয়ামালা আছে, আমি না বললাম আকসার ওয়ামালা, কারণ আমাদের অভ্যাস তাকসিরে আমল, বেশি আমল, বেশিবার হজে গেছি, বেশিবার উমরায় গেছি, গিয়েছে দেখতে হবে কোয়ালিটিওয়ালা কয়বার করছে। একবার করছে কোয়ালিটিওয়ালা, ওই একটা মিজানের ভিতরে লক্ষ লক্ষ মনোজন হবে। আর লক্ষ হজ উমরাও যদি হয় আর কোয়ালিটি না থাকে, হাবা আমরা উড়ে যাবে, কোনো ওজনই হবে না। আর কেয়ামতের দিন এই জন্য আমল গণনা হবে না, কি হবে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَهُوَ فِي এই মুহূর্তে বেশির চিন্তা আছে, কোয়ালিটির চিন্তা নাই। সবার মধ্যে কিসের চিন্তা? বেশির চিন্তা, চিন্তা করতে হবে কিসের? কোয়ালিটির। তো আমার ভাই দোস্ত, যদি ইমান থাকে, আমলে সালে থাকে আর কোয়ালিটিওয়ালা থাকে, এই তিন গুণে যখন গুণী হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তার ঠিকানা, তার থাকার জায়গা আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস করে দিবে। তো এই তিনটা জিনিসের উপর একটু মেহনত লাগবে, করা যাবে ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকেও যেন তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আর একটা ঘোষণা দিচ্ছি, আমাদের ঢালকানগর আপনারা জানেন মাসের শেষে, ইংরেজি মাসের শেষে সব গুজারি হয়। আপনারা তালবেলরা যান, ওলামা কেরাম আসেন, ওরা বাংলাদেশ থেকে আসে। তো এই আল্লাহ পাকের মেহরবানিতে এই মাওয়া রোডে ওই যে কলেজ গেট, ওখান থেকে 3 কিলোমিটার ভিতরে একটা জায়গা, 2.5 একর জায়গার উপরে মসজিদ মাদ্রাসা খানকার কাজ শুরু হয়েছে। জামে মসজিদ আশরাফ, খানকা শেখ জাকারিয়া আর জামিয়া আশরাফুল মাদারিস। তো মাশাআল্লাহ মসজিদের কাজ শুরু করেছিলাম আগে, মাদ্রাসাও করেছিলাম, উনি টিন শেড আছে আলহামদুলিল্লাহ, হেফজ মসজিদের মানুষরা। তো ওইখানে এই সব গুজারিটা শুরু, এই যে সামনের মাসে মানে এই মাসে, এই 25 তারিখ আগামী বৃহস্পতিবার ওখানে হবে। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচা রাখে আমি ওখানে থাকব। অতএব আপনাদের দাওয়াত ওখানে আসলে, তবে আমি কিন্তু এই যে ইনি একটু পরে হয়তো আপনাদেরকে দেখা যাবে যে কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিছে, আমার ওগুলো নাই ভাই, আমি খিচুড়ি শুরুর থেকে খাওয়াই, ওখানেও খিচুড়ি খাওয়াবো। বাকি গরমের সময়, শীতের সময় গরম গরম খিচুড়ি খারাপ হবে না, ইনশাআল্লাহ ভালো হবে। অতএব যাদের সুযোগ আছে আপনারা আসবেন, এবং সুযোগ না থাকলে সুযোগ বের করবেন, আমি খুশি হব, দোয়া করব। এটা কবে? আগামী বৃহস্পতিবার আসরের থেকে শুরু হবে। কখন থেকে? আসর থেকে, পুরো রাত ইনশাআল্লাহ ওখানে থাকবো, জিকির আজকার করব, ওখানে শিয়ালও ডাকে, একসাথে জিকির আজকার করলাম, বুঝেন নাই? তারপরে সকালবেলা আবার বয়ান শুনে জিকির করে নাস্তা পানি খাইয়া ওখানে রওনা দিলাম, যার যার জায়গায় মসজিদে চলে গেলাম, এইভাবে প্রোগ্রামটা। তবে শীতের সময় তো খোলা জায়গা, মাঠের ভিতরে, আর তেমন কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি, এখনো থাইও লাগাইতে পারিনি। কারণ এই মসজিদ হল 13,000 স্কোয়ার ফুট, গেলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক বড়, বুঝে আসছে? তো আল্লাহর মেহরবানি, ওখানে ঘিরাগাড়া মোটামুটি থাকবে, তারপরেও শীতের কাপড় সাথে নিয়ে আসতে হবে, কষ্ট পাইয়ে না মারে সা বদ্ধ দিয়ে না মারে, কথা বুঝছেন? তাবলিগে যেরকম যায় আছে না, ব্যাটিং বুটিং লয়ে যায়, ওরকম নিয়ে আসবেন। আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ ইলা